সকল সাহাবি জান্নাতি জান্নাতি সকল সাহাবি জান্নাতি জান্নাতি
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন, সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সকল সাহাবি জান্নাতি। নবীর সকল সাহাবি জান্নাতি অনুষ্ঠানে আমরা সাহাবায়ে কেরামের বিভিন্ন চারিত্রিক গুণাবলী দিক সম্পর্কে আলোকপাত করে থাকি। তাদের বিভিন্ন অবদান ইসলামের ক্ষেত্রে যে রয়েছে, তাদের আত্মত্যাগ রয়েছে, তাদের যে কোরবানি রয়েছে, সে সকল দিক সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। আজও ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা শুনব মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যেমনটি আমরা বিগত পর্বে শুনেছিলাম, হযরত সাইয়েদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাসিধে জীবনযাপন সম্পর্কে। আজ ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা শুনব হযরত সাইয়েদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ সম্পর্কে, তার যে কুরবানি ছিল, তার অবদান ছিল দীন ইসলামের জন্য, সেটা যে কতটা নির্মম ছিল, কতটা কষ্টদায়ক, বেদনা বিধুর ছিল, সে সম্পর্কে আমরা আজকে শুনব ইনশাআল্লাহ। চলুন প্রথমেই আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ আজ্জাবাজাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করেন, তার দশটি গুণা মুছে দেন এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যদি আমরা একবার দরুদ শরীফ পাঠ করি, জাস্ট ফর ওয়ান, একবার, আর একবার দরুদ শরীফ আমরা যদি পাঠ করি, তাহলে আমাদের আমলনামায় দশটি নেকি লেখা হবে, দশটি গুণা মুছে দেওয়া হবে এবং দশটি পদমর্যাদা বৃদ্ধি করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। হিজরি বর্ষের 18 সনের ঘটনা। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী কর্তৃক সমগ্র সিরিয়া জয়ের পথে। এমন সময় সিরিয়ায় মহামারী আকারে প্লেগ রোগ দেখা দিল এবং প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তাদের খোঁজখবর নেয়ার জন্য রাজধানী মদিনা থেকে সার্গ নামক স্থানে পৌঁছুলেন। অন্যান্য নেতৃবৃন্দের সাথে হযরত আবু উবায়দা সেখানে খলিফাকে অভ্যর্থনা জানালেন। প্রবীণ মুহাজির ও আনসারদের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করলেন যে এই মহামারী সম্পর্কে, এই মহামারীর ব্যাপারে কি করা যায়, যে প্লেগ রোগ আসছে, এখানে কি করা যায়, আমাদের কি করণীয়, নাকি আমরা এই স্থান ছেড়ে চলে যাব, এমনটি পরামর্শ করছিলেন। সবাই এক বাক্যে মহামারীতে আক্রান্ত স্থান ত্যাগের পক্ষে মতামত দিলেন। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে আহ্বান জানালেন তার সাথে আগামীকাল মদিনায় ফিরে যাওয়ার জন্য। কিন্তু তকদিরের প্রতি গভীর বিশ্বাসী হযরত সাইয়েদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁকে বসলেন খলিফাকে। তিনি জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর তকদির থেকে পলায়ন করা নয়? হ্যাঁ, আল্লাহর তকদির থেকেই পালাচ্ছি আমরা, তবে অন্য কোনো এক তকদিরের দিকে। হযরত আবু উবায়দা তার বাহিনী সহ সেখানেই তিনি রয়ে গেলেন, তিনি সেই স্থান ত্যাগ করতে নারাজ ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছে দূত মারফত মেসেঞ্জার কর্তৃক হযরত সাইয়েদুনা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একখানা চিঠি লিখে পাঠালেন। কি ছিল সেই চিঠিতে লেখা? তিনি পত্রে তিনি লিখলেন, আপনাকে আমার খুবই প্রয়োজন, অত্যন্ত জরুরিভাবে আপনাকে আমি তলব করছি, আপনি এই পত্রটি যদি রাতের বেলায় পেয়ে থাকেন তাহলে অনতিবিলম্বে সকাল হওয়ার পূর্বেই, আর যদি পত্রটি দিনের বেলায় পৌঁছে থাকে তাহলে সন্ধ্যা হওয়ার পূর্বেই আপনি রওনা হয়ে যাবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্রটি হাতে পেয়ে তিনি মন্তব্য করলেন, আমার কাছে হযরত সাইয়েদুনা আমিরুল মুমিনিনের প্রয়োজনটা কি তা আমি জেনে গেছে, আমি বুঝে গেছি, যে বেঁচেই নেই তাকে তিনি বাঁচানোর চেষ্টা করছেন। অতপর তিনি লিখলেন, ইয়া সৈয়দি আমিরুল মোমিনিন, আমি আপনার প্রয়োজনটা বুঝে গেছি। আমি তো মুসলিম সেনাদের মাঝে অবস্থান করছি, তাদের উপর যে মুসিবত নিপতিত হয়েছে তা থেকে আমি নিজেকে বাঁচানোর প্রত্যাশী নই। আমি তাদেরকে ছেড়ে যেতে চাই না যতক্ষণ না আল্লাহ আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন। দয়া করে আমার এ পত্রটি আপনার হাতে পৌঁছানোর পর আপনি আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করুন এবং আমাকে এখানে অবস্থানের অনুমতি দান করুন। এই জবাব তিনি দিলেন পত্রে। এক তো হচ্ছে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে প্রস্তাব করলেন যে এখান থেকে চলো, সবার মতৈক্য যখন সবাই পৌঁছে গেল যে না এখানে প্লেগ রোগের মহামারী ছড়িয়ে পড়েছে, এখানে আর থাকা যাবে না, তখন হযরত সাইয়েদনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেতে অস্বীকৃতি জানালেন। যেটা কি আল্লাহ তাআলা প্রদত্ত ভাগ্য যে রয়েছে, তাকদীর যে রয়েছে, সেই তাকদীর থেকে পলায়ন করা নয় কি? তখন ফারুকে আজম বললেন যে হ্যাঁ অবশ্যই এটা পলায়ন, তবে এক তাকদীর থেকে অন্য তাকদীরের প্রতি। এরপর তিনি মদিনায় পৌঁছে চিঠি লিখলেন যে আপনি দ্রুত চলে আসুন, আপনাকে আমার ভীষণ প্রয়োজন। হিকমতের সাথে লিখলেন, কৌশল অবলম্বন করে। সেই চিঠির ভাষাও হযরত সাইয়েদনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন এবং তিনি বললেন যে আপনি আমাকে এখানেই থাকার অনুমতি দিন, আমি বুঝে গেছি আমার প্রয়োজন কি, আপনি আমাকে কেন ডাকছেন, আমাকে বাঁচানোর জন্য তো, যে মরেই গেছে, যে বেঁচে নেই তাকে বাঁচানোর প্রয়াস কেন চালানো হচ্ছে। হযরত সাইয়েদনা উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ পত্রটি পাঠ করে অঝোর নয়নে তিনি কান্না করেছিলেন, সেদিন অনেক কান্না করেছেন। তার এ কান্না দেখে তার আশেপাশের লোকেরা তাকে জিজ্ঞেস করলো, হে আমিরুল মোমিনিন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইন্তেকাল করেছেন? তিনি বললেন, না, তবে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে। হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণাই সত্যি হল। কয়েকদিনের মধ্যেই তিনি প্লেগ রোগে আক্রান্ত হলেন এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের লক্ষ্য করে কতিপয় উপদেশ তিনি দান করলেন। তিনি একটি সংক্ষিপ্ত বয়ান করলেন। তিনি বললেন, তোমাদেরকে যে উপদেশটি আমি দিচ্ছি তোমরা যদি তা মেনে চলো তাহলে সবসময় কল্যাণের মধ্যেই তোমরা থাকবে। তোমরা নামাজ কায়েম করবে, রমাজান মাসে রোজা রাখবে, যাকাত দান করবে, হজ ও উমরা আদায় করবে, একে অপরকে উপদেশ দেবে, ভালো কাজের উপদেশ দেবে, তোমাদের শাসক ও নেতৃবৃন্দকে সত্য ও ন্যায়ের কথা বলবে, তাদের কাছে কিছু গোপন রাখবে না এবং দুনিয়ার সুখ সম্পদে গা ভাসিয়ে দেবে না। কোনো ব্যক্তি যদি হাজার বছরও জীবন লাভ করে, আজ আমার পরিণতি তোমরা দেখতে পাচ্ছ, তারও ওই একই পরিণতি হবে। সকলকে সালাম জানিয়ে তিনি বয়ান শেষ করলেন। অতঃপর হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, মুআজ তুমি নামাজের ইমামতি করবে। এর পরপরই তাঁর পবিত্র রূহ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পরম সত্তার দিকে ধাবিত হল। বলা বাহুল্য ইন্তেকালের সময় তার বয়স ছিল 58 বছর। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে সমবেত সকলকে লক্ষ্য করে বললেন, হে লোকেরা, আমরা তাঁর তিরোধানে ব্যথায় ভারাক্রান্ত, আল্লাহর কসম আমি এ ব্যক্তির চেয়ে অধিক কল্যাণদীপ্ত বক্ষ, পরিচ্ছন্ন হৃদয়, পরকালের মোহে আচ্ছন্ন এবং জনগণের উপদেশ দাতা আর কোনো ব্যক্তিকে আমি দেখিনি। তোমরা তাঁর প্রতি দয়া করো, আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া করবেন। এরপর লোকেরা সমবেত হয়ে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তার জানাজায় অংশ নিলেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনুল আস ও হযরত দাহাক বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুম কবরের মধ্যে নেমে তার পুত দেহ মাটিতে শায়িত করলেন। কবরে মাটি দেওয়ার পর হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সংক্ষিপ্ত ভাষণে তার প্রশংসা করে বললেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আপনার উপর রহম করুন, আল্লাহর কসম আমি আপনার সম্পর্কে যতটুকু জানি কেবল ততটুকুই বলবো, অসত্য কোনো কিছুই বলবো না, কারণ আমি আল্লাহর শাস্তির ভয় করি। আমার জানা মতে আপনি ছিলেন আল্লাহকে অত্যধিক স্মরণকারী, বিনম্র চিত্তে জমিনের বুকে বিচরণকারীদের একজন, আর আপনি ছিলেন সেই সব ব্যক্তিদের অন্যতম যারা তাদের রবের উদ্দেশ্যে সিজদারত এবং কিয়ামরত অবস্থায় রাত্রি যাপন করেন, এবং যারা খরচের সময় অপচয় করেন না, কার্পণ্য করেন না, বরং মধ্যবর্তী পন্থা অবলম্বন করে থাকেন। আল্লাহর কসম আমার জানা মতে আপনি ছিলেন দিনয়ী এবং ইয়তিম মিসকিনদের প্রতি সদয়। আপনি ছিলেন অত্যাচারী ও অহংকারী শত্রুদের হৃদয়ে ভীতির কম্পন সৃষ্টিকারী। বাস্তবিকই হফে খোদা, ইত্তেবায়ে সুন্নত, ইত্তেবায়ে রসুল, তকওয়া, বিনয়, ঐক্য ও সাম্যের মনোভাব পোষণ, স্নেহ ও দয়াদ্রতাই ছিল তাঁর মহান চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম হযরত সাইয়েদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ সম্পর্কে। তিনি ইসলামের জন্য তিনি জীবন তো দিলেন, কিন্তু হযরত সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বানে তিনি সাড়া দিয়ে সেই যুদ্ধের স্থান তিনি ত্যাগ করে এলেন না, ইসলামের স্বার্থে, ইসলামের জন্য তাঁর এই আত্মত্যাগ। আজকে আমাদের কতটুকু স্যাক্রিফাইস হয়েছে আমাদের পরিবারের মাঝে, আমাদের ধর্মের জন্য, সমাজের জন্য, অন্য মুসলিম ভাইয়ের জন্য আমরা কতটুকু ত্যাগ, কতটুকু আমরা আত্মত্যাগ আমরা দিয়ে থাকি বা করে থাকি, এটা নিজের বিবেককেই আমরা প্রশ্ন করি। যদি না করি তাহলে বুঝে নিতে হবে যে স্বার্থপরতার যে উপাধি আমাদের চরিত্রের সাথে জড়িয়ে আছে, অর্থাৎ আমরা যে স্বার্থপর, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মত্যাগী হওয়ার এবং অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের উপর প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আজকে এই সাহাবায়ে কেরাম আলিহিমুর রিদওয়ান, যাদেরকে নিয়ে মাদানী চ্যানেল এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, যাদের জীবনের মহান চরিত্র সম্পর্কে আমরা আলোচনা করছি, যাদের চারিত্রিক গুণাবলী সম্পর্কে আমরা শুনছি, তাদের মাহাত্ম্য এবং মর্যাদা এত বিশাল ছিল, সুবহানাল্লাহ, আর কেনই হবে না, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে তারা সচক্ষে ইমানের চোখে দেখেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি তারা নিজেকে উৎসর্গ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের উপর আমল করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর অধিক থেকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে নিজের চেয়ে, নিজের জীবনের চেয়ে, নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন ধন সম্পদের চেয়ে অধিক ভালোবেসেছেন, আর তাই তো তারা জয় করে নিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা এবং তার সন্তুষ্টি, রেজামন্দি। আর যার প্রতি আল্লাহর নবী সন্তুষ্ট তার প্রতি কি করে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন? তার প্রতি তো আল্লাহ তাআলার অসন্তুষ্টি কোনোভাবেই হতে পারে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে রাজি ও খুশি করেছেন, তাই তো আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি ও খুশি হয়ে গেছেন। কাজেই আজকের এই অনুষ্ঠান যে আমরা নামকরণ করেছি নবীর সকল সাহাবি জান্নাতি, এটা কিন্তু নিতান্তই, এটা কিন্তু অমূলক নয়, কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সকল সাহাবি যারাই আল্লাহর নবীকে এক নজর ইমানের চোখে দেখেছেন, এক নজর, জাস্ট অ্যাট এ গ্লান্স, এক নজরে দেখেছেন, এবং ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারাই তো সাহাবি, তাদেরকেই সাহাবি বলা হয়। তো কাজেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তারা ভালোবেসেছেন, এজন্যই বেসেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন ইমানের মূল, ইমানের মূল, ইমানের প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা চালিকা শক্তি থাকে। যেমন আমাদের ভিতরে যে আত্মা রয়েছে, রূহ রয়েছে, এই যে রূহ, এই রূহ হচ্ছে আমাদের চালিকা শক্তি। তো ঠিক ইমানেরও একটা চালিকা শক্তি রয়েছে, আর সেই চালিকা শক্তি হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর তাই তো আলা হজরত রহমতুল্লাহ তালা আলাই কত সুন্দর বলেছেন, বোঝো না থে তো কুছ না থা, বোঝো না হো তো কুছ না হো, জান হে ও জাহান কি, জান হে তো জাহান হে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামকে এই জগতের তিনি প্রাণ হিসেবে আখ্যা দিয়েছেন, শুধু আখ্যাই দেননি, বাস্তবিকই তিনি জগতের প্রাণ। কেননা মিরাজের রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বাকাশে গমন করলেন আল্লাহ তালার দিদারের জন্য, আল্লাহ তালার প্রদত্ত আমন্ত্রণে তিনি যখন সাড়া দিয়ে ঊর্ধ্বাকাশে গমন করলেন, তখন যেখান থেকে তিনি অজু করে উঠেছিলেন সেই অজুর পানি সেখানেই থমকে গিয়েছিল, দরজার কড়া নড়া বন্ধ হয়ে গিয়েছিল, ঘড়ির কাঁটা স্তব্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ সময় কাল সব কিছুই থমকে গিয়েছিল। কেননা দুনিয়া থেকে দুনিয়ার যে প্রাণ সে ঊর্ধ্বাকাশে গমন করেছেন, আবার যখন তিনি ফিরে এসেছেন সেই দরজার কড়া নড়তে শুরু করেছে, আল্লাহ নবী যেখানে অজু করে উঠে গেছেন সেই পানি প্রবাহিত পানি সেখান থেকেই আবার প্রবাহিত হতে শুরু করেছে, ঘড়ির কাঁটা চলতে শুরু করেছে। তো কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম হচ্ছেন এই জগতেরই প্রাণ নয়, বরং আমাদের ইমানের প্রাণ। এই জন্য তো আল্লাহ নবী ইরশাদ করেছেন যে আলা আলা ইমানা লিমাল্লা মহাব্বত আলা, যে যার মধ্যে আমি নবীর প্রেম নেই তার মধ্যে ইমান নেই। তা আজকে সাহাবায়ে কেরাম তো কামিয়াব হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম তো সফল হয়ে গেছেন আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ নবীর সুন্নতের উপর আমল করে, আল্লাহ নবীর কদমে নিজের জান মাল পরিবার পরিজনকে উৎসর্গ করে তারা তো সফল হয়ে গেছেন। কিন্তু আমাদের কি অবস্থা, আমরা কতটুকু সফল হতে পারবো সে সম্পর্কে তো যথেষ্ট সন্দেহ রয়েছে। তো কাজেই মদনী চ্যানেলের আজকের এই ফ্লোর থেকে আপনাদের কাছে একটা মেসেজ আমি পৌঁছে দিতে চাই, আর তা হচ্ছে এই, সেই বার্তা হচ্ছে এই যে আসুন আজ থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে, সন্তান সন্ততি ধন সম্পদ পরিবার পরিজনের চেয়ে, এমনকি নিজের চেয়ে আমরা অধিক হারে ভালোবাসবো ইনশাআল্লাহ। বাসি, অনেকেই বাসে, যারা বেসেছেন তারা সফল হয়ে গেছেন, কিন্তু যারা বাঁচতে পারেনি তারাই ব্যর্থ হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম যেহেতু উৎসর্গিত ছিলেন, তাদের শান মান আজমত নিশান আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে, আর তাই তো তাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন। কি এরশাদ করেছেন? মুজামুল আওসাদ কিতাবের মধ্যে বর্ণিত, তিনি এরশাদ করেন, আমার পরবর্তীতে আমার সাহাবাদের মাঝে কিছু ভুল ত্রুটি সংঘটিত হবে, যেটাকে আমরা ইজতিহাদি ভুল বলি, সে ভুল ত্রুটি সংঘটিত হবে, আল্লাহ পাক তাদেরকে আমার সাহচর্যের কারণে ক্ষমা করে দিবেন, এবং তাদের পরবর্তীতে কিছু লোক আসবে যাদেরকে আল্লাহ তাআলা অধোমুখে দোজখে নিক্ষেপ করবেন। এই হাদিসে পাক মনোযোগ দিয়ে আমরা শুনি যে কি বলা হয়েছে এই হাদিসে পাকে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই ওই পরবর্তীদের সম্পর্কে বলেন যে তারা হলো ওই সকল লোক যারা সেই ভুল ত্রুটির কারণে সাহাবিদের প্রতি বিদ্রুপ আচরণ করে থাকে, অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের প্রতি ধৃষ্টতা প্রদর্শন করে থাকে, দুঃসাহস প্রদর্শন করে থাকে সেই সকল ভুল ত্রুটির কারণে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের সাহচর্য বরণের কারণে, বরণের ফলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমরা পড়ে আছি তাদের সেই ইজতিহাদি ভুল ত্রুটিগুলো নিয়ে। তো আমরা আমাদের নিজের সম্পর্কে ভাবি যে আমাদের অবস্থান কোথায়, আর তাদের ব্যাপারে তো ক্লিয়ার করেই দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম। আল্লাহ নবী এরশাদ করেছেন যে যাদেরকে আল্লাহ তাআলা অধোমুখে, অর্থাৎ মুখ নিচে করে পা উপরে করে অধোমুখে দোজকে নিক্ষেপ করবেন। তো কাজেই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সম্পর্কে মন্তব্য করার আগে একবার নয়, আমি অনুরোধ করব 10 বার ভেবে নিন, যারাই আমরা করে থাকি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকি, সাহাবায়ে কেরামকে নিয়ে আমরা যারা বাড়াবাড়ি করছি, আমরা যারা ধৃষ্টতা প্রদর্শন করছি, তাদের জন্য এই হাদিসে মুবারাকা যথেষ্ট শিক্ষামূলক। এ থেকেও যদি আমরা শিক্ষা অর্জন না করি তাহলে আমি বলবো যে এর চেয়ে হতভাগ্য আমাদের আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময় ফুরিয়ে এসেছে, ঘড়ির কাঁটা বিদায় জানাচ্ছে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহ তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সকল সাহাবি জান্নাতি জান্নাতি, সকল সাহাবি জান্নাতি জান্নাতি।